শুভ সন্ধ্যা। আজ সোমবার, 13ই অক্টোবর 2014 সন। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার এ অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি, রকিবুল শেখ। শ্রোতাবন্ধু, আজকের অনুষ্ঠানটি সাজিয়েছে পবিত্র হজের উপলক্ষে। বর্তমানে আরবি মাস জিলহাজ মাস চলছে। এই মাসে মুসলমান নরনারীরা পবিত্র হজ পালন করে থাকেন। শুরুতেই তারা উচ্চারণ করেন লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির, কোন শরিক নেই তোমার, আমি হাজির, নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই, আর সকল সাম্রাজ্য তোমার, কোন শরিক নেই তোমার। এই কথা দিয়েই হজ শুরু করেন মুসলমান নরনারীরা। হজের যাত্রা বলুন, হজকে এভাবেই শুরু করা হয়। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা মক্কায় অবস্থিত, তা বরকতময় ও বিশ্বজগতের দিশারি। তাতে অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে, যেমন মাকামে ইব্রাহিম। আর যে কেউ সেখানে প্রবেশ করে সে নিরাপদ। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার অবশ্যই কর্তব্য, এবং কেউ প্রত্যাখ্যান করলে সে যেন তা আল্লাহর বিশ্বজগতের মুখাপেক্ষী হন। সুরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি মানব জগৎকে বলেছেন আয়াত 96 এবং 97 এর মাধ্যমে। শ্রোতা বন্ধু, আসুন আমরা এক নজরে এই হজের কাজগুলিকে দেখে নিই। হজ মূলত জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু হয় এবং 12 বা 13 তারিখ পর্যন্ত মেন কাজগুলি হয়ে থাকে। প্রথমেই 8ই জিলহজ এরাম বাঁধা অবস্থায় এরাম নিয়ে মুসলমান নরনারীরা মক্কার উদ্দেশ্যে রওনা হন এবং মিনাতে অবস্থান করেন। এবং দ্বিতীয় দিন 9ই জিলহজই আরাফাত ময়দানে তারা মিনা স্থান থেকে যান, এবং আরাফাতে অবস্থান করাটাই হচ্ছে হজের মূলত মূল কাজ। আরাফাত ময়দানে পৌঁছে সেখানে জোহর এবং আসরের নামাজ পড়েন এবং আরাফাতে সূর্য অস্ত পর্যন্ত তারা ওখানে সময়টি অতিবাহিত করেন, এবং সূর্যাস্তের পরে মুজদালেফার উদ্দেশ্যে আরাফাত ময়দান ত্যাগ করবেন এবং রাত্রি মুজদালেফায় মাগরিব ও ইশার নামাজ ওয়াক্তে আদায় করবেন এবং সমস্ত রাত্রি ওইখানে অবস্থান করবেন। তারপরের দিন মানে তৃতীয় দিন 10ই জিলহজ মিনায় তারা মুজদালেফা থেকে মিনায় ফেরত আসবেন সকালে, এবং সেখানে মিনায় অবস্থিত 3টি স্তম্ভ রয়েছে যেখানে শয়তান বলা হয়, বড় শয়তান, ছোট এবং মেজ শয়তান, সেখানে তারা কঙ্কন নিক্ষেপ করবেন। দ্বিতীয় দিনের 10ই জিলহজের প্রথম কাজটি হল মিনায় পৌঁছাবার পরই প্রধানত 4টি কাজ করতে হবে। ওই দিনের প্রথম কাজ হল 7টি কঙ্কন নিক্ষেপ করা। ওই দিনের দ্বিতীয় কাজ হল কিরান ও তামাত্ত হজকালী পালনকারী কুরবানি করা। দিনের তৃতীয় কাজ হল মাথা মুন্ডন বা সমস্ত চুলের 1/4 কেটে ফেলা, এবং ওই দিনের চতুর্থ কাজ হল মক্কা শরীফে গিয়ে তওয়াফে জিয়ারত করা। 10ই জিলহজে যদি তওয়াফ করা সম্ভব না হয়, তাহলে 11 অথবা 12 তারিখেও সূর্যাস্ত পর্যন্ত এটা করা সম্ভব। চতুর্থ দিন অর্থাৎ 11ই জিলহজ দুপুরের পর প্রথমে জামরায় সুগরা বা ছোট শয়তান, তারপর মধ্যম শয়তান এবং তারপর বড় শয়তানকে মোট 7টি করে 3 বার মোট 21টি পাথর নিক্ষেপ করতে হবে। এবং 12ই জিলহজ পরের দিনও আবার একইভাবে 21টি কঙ্কর নিক্ষেপ করতে হবে 3টি শয়তানের স্তম্ভগুলোতে। এবং 13ই জিলহজ তারা মিনা থেকে প্রস্থান করবেন এবং তারপরে হজটা তার কমপ্লিট হয়ে যাবে। এভাবেই এরকম আটই জিলহজ, নয় জিলহজ, দশই জিলহজ, এগারো এবং বারোই জিলহজের মাধ্যমে হজের ফরজগুলি সম্পন্ন হবে। শ্রোতা বন্ধু, আসুন আমরা হজ সম্বন্ধে আরো ডিটেল এবং হজের অভিজ্ঞতা নিয়ে ক্যানবেরা বসবাসকারীদের সঙ্গে আলাপ করি।
শ্রোতা বন্ধু, আজকে আমাদের অনুষ্ঠানে হজের উপরে আলাপ আলোচনা করার জন্য সঙ্গে পেয়েছি আমরা ক্যানবেরারই বসবাসরত তারেক সাফা, তারেক ভাই নাম আমরা বেশি সবাই ওনাকে ডাকি, এবং ওনার সঙ্গে আছেন ওনার সহধর্মিনী ইফাত তাবাসুম ইফি ভাবি। চলুন ওনাদের সঙ্গে আলাপ করি ওনাদের হজের অভিজ্ঞতা নিয়ে। ওনারা গেল বছরই পবিত্র হজ পালন করে এসছেন। ওনাদের সঙ্গে আলাপ করি, ওনাদের কাছ থেকে জানি ওনারা কিভাবে হজ করলেন, কিভাবে গেলেন এবং ওনাদের অনুভূতি, ওনাদের অভিজ্ঞতার কথা। তারেক ভাই, প্রথমে আপনাকে বাংলা রেডিওর পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা ও সালাম।
আপনাকেও ধন্যবাদ, এবং এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য আমি খুব খুশি আর কি, যে হজের উপরে আপনি বেশ আরো বেশ কয়েকটি অনুষ্ঠান করেছেন এবং সবাইকে এনকারেজ করছেন হজ যাওয়ার জন্য। তো আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এখানে আসার জন্য।
তারেক ভাই, শুরুতেই যদি জানতে চাই আপনার, আপনি হজে যাওয়ার জন্য প্রিপারেশনটা থেকে যদি আমাদের কিছু বলেন, আপনি কিভাবে প্রিপেয়ার্ড হলেন, এখান থেকে আমাদের কি কি সমস্যা বা কিভাবে প্রিপারেশন নিয়ে যেতে হয়, এ সম্বন্ধে শুরুতেই আপনি আমাদের কিছু বলে দেন।
আসলে হজ তো আমাদের এটা মানে ফাইভ পিলারের একটা মেইন ইয়ে। তো আমার হজ যেহেতু আমরা আমাদের যখনই ইসলামিক ইয়েতে আমাদের যখন আমরা সমর্থ এবং অ্যাডাল্ট আমাদের হজ করতেই হবে, হ্যাঁ তাই না? তো ওই হিসাবে আমরা একটা সার্টেন, আমি আর ইফি আলোচনা করছিলাম যে আমাদের হজ করবো ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আর কি, রাদার দেন লেট না করে। তো আমার এখনো মনে আছে যে 2011 বোধ হয় আমরা বাড়ি বিক্রি করার পরে আমি ওকে বলছি যে, ও আমাকে বলছে চলো এখান থেকে আমরা কিছু সেভিংস করে রাখি এবং এখন থেকে আমরা প্রিপেয়ার করি নিজেদেরকে যে হজে যাব। তো সেই হিসাবে প্লাস 2012 ইনিশিয়ালি প্ল্যান ছিল, বাট আমার আব্বা ইন্তেকালের জন্য আমরা ওই বছর না যে তারপর 2013 আমরা প্ল্যান করি, এবং এটা অনেক আগে থেকে আমি শুরু করে রিসার্চ করি যে কিভাবে কাদের সাথে যোগাযোগ করতে হবে, কারা গেছে এর আগে, যেমন মাইনুল ভাই, তারপরে কামরুজ্জন ভাই আর যারা আছে, আফজাল ভাই, তো সবাইকে মোটামুটি নক করতাম যে ভাই হজের কি অবস্থা, কোন ট্রাভেল এজেন্টের মাধ্যমে গেছেন, ওদের প্যাকেজ কি, কি ধরনের খরচ হয়, সবকিছু ইন ডিটেলস প্ল্যানিংটা শুরু করি। ইনফ্যাক্ট উনাদের থেকে কিছু ইনফরমেশন পাওয়ার পরে আমি ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে থাকি যে ট্রাভেল এজেন্ট, এবং আমার মনে আছে যে 2012 নভেম্বরে হ্যাঁ আমি কয়েকটা ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ শুরু করি। তারপর তো তারা আমাকে রেসপন্স করলো যে বলে যে টু আর্লি, তোমাকে ফেব্রুয়ারি এর পরে যোগাযোগ করতে হবে।
ওদের দু একজনের নাম যদি বলেন আমাদেরকে।
আমি আমার এখন মনে আছে লাভবাই ট্রাভেল সিডনি, মেলবোর্ন বেসড ওরা, প্লাস সিডনিতে ওই ট্রাভেল এজেন্সির নামটা মনে নাই মেইনলি। আমি এই দুটো,
আপনি কার সঙ্গে যোগাযোগ করলেন, কার মাধ্যমে গেলেন?
লাভবাইকের মাধ্যমে আমরা যাই, কিন্তু আমি তিনটা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করি, তার মধ্যে এক লাভবাইকের সাথেই আমরা ফাইনালি ইয়ে করে আছি।
প্যাকেজটা আমাদের জন্য ভালো লেগেছিল, প্রাইস দিয়ে হলো, প্লাস মাইনুল ভাইরাও গিয়েছিলেন, ওনারা কিন্তু হাইলি স্পোক অ্যাবাউট যে ওদের জন্য, ওদের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো থাকে, ওদের ফ্যাসিলিটিসও ভালো থাকে, তো ওনারাই বোধহয় আমাদেরকে ভালো করে রেফারেন্স দিয়েছেন। প্লাস আমরা ক্রস চেক, হাবিব ভাই ক্রস চেক করে দেখেছি ওদেরটা আমাদের জন্য আর কি সুটেবল ছিল।
ক্যানবেরাতে এরকম কোনো ব্যবস্থা নেই
মানে কোন ট্রাভেল এজেন্ট? হ্যাঁ, জানার মতে বোধ হয় ইয়েরা করছে, স্প্যান্স মাসালার ওরা এটা অর্গানাইজ করছে, ক্যানবেরা বেজ না, এটা আইদার সিডনি অর মেলবোর্ন বেজে। হ্যাঁ,
তারপরে ওখান থেকে,
ওখান থেকে তারপর তারা তো ফেব্রুয়ারিতে মোটামুটি, যখন আপনি ওই যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, আমি তো নভেম্বরে দিয়েছি, ওরা ঠিকই ফেব্রুয়ারিতে আমার সাথে যোগাযোগ করে যে তোমাদের আমাদের এই প্যাকেজ, তোমরা যদি করতে হয় তোমাদের এইভাবে করে করতে হবে। তো সমস্ত প্যাকেজগুলো দেওয়ার পরে আমরা আরেকটু ফার্দার রিসার্চ করি যে ওখানে বিশেষ করে ওই প্যাকেজে নর্মালি লাঞ্চটা ইনক্লুডেড থাকে না, যেই প্যাকেজে ওরা ডিনারটা প্রোভাইড করে আর ব্রেকফাস্টটা দেয়, লাঞ্চটা আমাদেরকে ইয়ে করতে হয়।
প্যাকেজগুলো যদি একটু বুঝিয়ে বলতেন অল্প কথায়, সেটা হচ্ছে প্যাকেজের দামটা, প্রথমে কয়টা প্যাকেজ ওরা অফার করে এবং একটা প্যাকেজের কিরকম দাম এবং এক একটা প্যাকেজে কি কি ইনক্লুড থাকে।
আচ্ছা, লাভ বাইকেরটা বলতে পারবো, লাভ বাইকের ওদের মেইনলি শর্ট হজ প্যাকেজ এবং লং হজ প্যাকেজটা থাকে। শর্টটা বোধ হয় 10-15 ডেজের মধ্যে থাকে, এবং সিডনিতে ব্রাদার ইসমাইল ডেভিস উনি ওটা লিড করে ওই হজ কাফেলাটা, তো ওখানে উনারও বোধ হয় সেম 10-12 ডেজের একটা শর্ট প্যাকেজ আর একটা লং প্যাকেজ 29-30 ডেজের একটা থাকে। তো লং প্যাকেজটা তারা প্রথমে চিন্তা করে যে প্রথমে উমরাটা করবে, তারপরে নিয়ে যাবে মদিনায়, মদিনায় 10 days এর মতো থাকবে, তারপর আবার ব্যাক টু মক্কা, মক্কা থেকে তারপরে মুজদালিফা, হজের মেইন 5 দিন সেখানে থাকার পরে আবার ব্যাক টু মক্কা, মক্কার পরে আপনি রিটার্ন করলেন। ওটার খরচটা বেসিক্যালি আমাদের যেটা আমরা প্যাকেজে ছিলাম, আমাদের বোধ হয় পার পার্সন আপনার 8,000 এর মতো পড়ে, প্লাস সেখানে আবার শেয়ারিং রুম, যদি আপনি 8,000 এর উপরে এক্সট্রা 2,000 করে, যেমন আমরা পে করেছি এক্সট্রা 2,000 ফর আমি আর ইফি বলেছি আমরা একটা সেপারেট রুম আমরা কারোর সাথে শেয়ার করবো না, কিন্তু আপনি চাইলে আপনি চারজনের সাথে বা মহিলাদেরকে চারজন আর ছেলে আর পুরুষ চারজন এইভাবে করে পুরো প্যাকেজটা করে আর কি।
আপনার অপশন আছে, ওই প্যাকেজটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, মানে বেসিক 8,000 শুরু হয়, তারপর যেমন ধরুন যেটা বললাম আমি আর তারিক বলছি আমরা একসাথে থাকবো শেয়ার করবো না, তাই আমরা তাহলে আবার এক্সট্রা 2,000 দিয়েছি। ওখানে যাওয়ার পর আমরা দেখলাম মিলের উপরও ডিপেন্ড করে, প্রথমে ধরেন আমরা এক ধরনের মিল প্যাকেজ নিয়েছিলাম, ওখানে যাওয়ার পর ওরা বোধ হয় একটা অ্যাডিশনাল দিল যে ঠিক আছে ওই বাফে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, ডিনারটা বোধহয় মদিনে ইনক্লুডেড ছিল না, ওরপর আমরা ইনক্লুড করলাম। ওরা যথেষ্ট ফ্লেক্সিবল এবং আপনাকে আপনাকে আপনার মতো করে, আবার এমন না যে আপনি এখন একটা করে গেলেন ওটাই ফিক্সড, ওখানে যাওয়ার পর যদি আপনি মনে করেন না আপনি এটাকে একটু ইম্প্রুভ করতে চাচ্ছেন, একটু চেঞ্জ করতে চাচ্ছেন, ওরা খুবই ভালো, ওরা কিন্তু দেন এন্ড দেয়ার আপনাকে ওটা কাস্টমাইজ করে দিবে এবং মানে ভেরি ফ্লেক্সিবল।
আমাদেরকে যদি একটু বলেন যে কি কি জিনিস ইনক্লুড থাকে প্যাকেজগুলোতে?
প্যাকেজে আপনার
অবভিয়াসলি এয়ারফেয়ার,
হ্যাঁ এয়ারফেয়ারটা থাকে, অ্যাকোমোডেশন থাকে, তারপরে আপনার ওই যে তারা বোধহয় $1,000 রিয়াল একটা দিয়ে দেয় যেটা আপনাকে ট্যাক্স হিসেবে সৌদি যখন আপনার ইমিগ্রেশন গভর্নমেন্টে, ওটা 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 হজ ফিসটা আপনার ইয়ে করবেন, প্লাস তার একটা শর্ট একটা যে আপনার প্যাকেজ দেবে, প্যাকেটের মধ্যে ইহরামটা থাকে, তারপর কিছু আপনার হজের উপরে কিছু গাইডলাইন, কিছু রেডিও টাইপের একটা ইয়ে থাকে,
সমস্ত ট্রান্সপোর্টেশন কি হচ্ছে
সব ওদের সব ওদের, বাট এর বাইরে মনে করেন যেহেতু হিস্টোরিক্যাল প্লেস গুলো সব কভার করা সম্ভব হয় না ট্যুর গুলো, হ্যাঁ তো ওগুলোতে যদি আপনি যেতে চান আপনি ইন্ডিভিজুয়ালি আপনি ইয়ে করতে পারেন, প্লাস ওখানে বাংলাদেশি বেশ কয়েকজন আছে মক্কা মদিনাতে, ওরা যথেষ্ট হেল্পফুল, ওরা এসে আপনাকে নিয়ে যাবে গ্রুপে দেখায়। তো
মানে বেসিক প্যাকেজের মধ্যে বোধহয় থাকে আপনার যে বাফে আপনার ব্রেকফাস্টটা থাকে সকালেরটা, তো ডিনারেরটা অ্যাডিশনাল, আর লাঞ্চ অনেকে নেয় না কারণ লাঞ্চটা বাইরে করতে হয় আর কি নিজের মতো করে, কিন্তু ম্যাক্সিমাম আপনার ওই প্রাইসটা আবার ডিফার করবে আপনি ডিনারটা নেবেন কি নেবেন না এটার উপর ডিপেন্ড করে আর কি।
বেসিক্যালি এই $8,000-$10,000 এর ভিতরে হজটা কি সম্ভব না আপনার নিজের পকেট থেকে আর আউট অফ পকেট, ইউ কাম আপ উইথ আউট অফ পকেট?
এটা ডিপেন্ড করে আপনার এই 10,000 ইচ হলে, মানে আপনি যদি ওই যে অ্যাকোমোডেশন শেয়ার না করেন তাহলে 10,000 এ হবে না, আর একটু ধরেন আরো $2,000-$3,000 এক্সট্রা নিয়ে গেলে হয় টুকটাক কিনতে ইচ্ছে করবে খাওয়াটা আপনি
আমাদের অল্টুকাতে কত পড়ছে ইচ
আমাদের বোধ হয় আমার ধারণা হচ্ছে কি আমরা তো প্রথমে 10-20-22 মতো আমাদের খরচ হয়েছিল
টোটাল
ট্যুর।
থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন আপনার ওখানকার অভিজ্ঞতা, আপনার ওখানের অনুভূতি সম্বন্ধে।
আসলে যখন এই নিয়তটা করি, প্রথমত নিয়তটা মেইন যে হজ করব, তখন থেকেই আমি খুব এক্সাইটেড যে আমার হজ করতে হবে, আমাকে নিজেকে ফিট রাখতে হবে। আমি বাসায় মোটামুটি সবার থেকে তো শুনেছি যে খুব কষ্টের, মানে এইটা করতে হয় ওটা করতে হয়, মানে প্রচন্ড গরম, একটা ভয়ে ভীতি থাকে, বাট আসলে যাওয়ার পরে দেখলাম যে আসলে এটা হজটা মানে কি বলবো, একটা আপনি হলিডেতে যেভাবে যান আমি ওটাই দেখেছি যে আমি একটা হলিডেতে আসছি এবং সাথে আল্লাহর ঘর দেখার একটা অনুভূতি এত আছেই। সেটাই তো মনে করেন আমি যখন হজের নিয়োগটা করি, প্লাস ফার্স্ট পেমেন্টটা আমাদের যখন এপ্রিলের দিকে বুঝতে আমাদের ফার্স্ট ইনস্টলমেন্টটা দেওয়ার পরেই আমি নিজেকে ফিট রাখার জন্য শুরু করে দিই এক্সারসাইজ। হ্যাঁ তো আমি এভরিডে, এবং এই সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে কি একদিনও বাদ দিতাম না আপনার ইভেন্ট, মাঝে মধ্যে হতো কি ঠিক আছে স্যাটারডেতে তো আমার দাওয়াত থাকে, ফ্রাইডেতে করে ফেলি রাতে এসে দেখছি 1 hour আর স্টার্ট করেছিলাম 15 মিনিট দিয়ে, তারপর 30 মিনিট ট্রেড মিলে ইয়ে করতাম, তারপরে তো 45 1 hour পর্যন্ত করেছি। তো নিজেকে ফিট রাখতে হবে, হজটা আমার যেভাবে হোক ওইখানে যাতে অসুস্থ না হয় ওই ইয়েটা আমার খুব কাজ করেছিল।
আলটিমেটলি সেটা তুমি সবকিছু ছিল,
হ্যাঁ হ্যাঁ ওটা আমি খুবই আলহামদুলিল্লাহ
যে আমি করি না যে জন্য আমি সাফার করেছিলাম, তাই আপনাকে সত্যি খুব হাঁটতে হয় এবং ফিজিক্যালি ফিট থাকতে হয়। তো আল্লাহর রহমতে ও ভালো ছিল, কিন্তু আমার মাঝখানে আবার মাসল পুল হয়ে আমার খুব ব্যাক পেইন হয়েছে। তো একটা কথা ঠিক যে আল্লাহ, আমি এর আগে আমার আম্মার কাছে শুনেছিলাম হজে গেলে মিরেকেলি আল্লাহ কোত্থেকে গায়েবিভাবে সাহায্য করে, এটা সত্যিটা আপনাকে আমি এটা এক্সপ্রেস করতে পারবো না যে আপনি বুঝতেও পারবেন না যে ইউ আর কেপেবল অফ ডুইং ইট, কিন্তু আল্লাহ সামহাও আপনাকে শক্তি দিয়ে দেয় এবং আপনি কিন্তু করতে পারেন, মানে যত অবস্টিকলসই হোক ওটা ওভারকাম করার মতো একটা বোধ হয় মানসিক শক্তি আল্লাহ কোথা থেকে জানি লাস্ট মোমেন্টে দিয়ে দেয়।
আমারটা যেমন আমি যখনই চিন্তা করেছি হজ করবো তখন তো নিজেকে প্রিপেয়ার করছি, অ্যাট দ্য সেম টাইম আমি চিন্তা করেছি আল্লাহ গেস্ট হিসেবে যাচ্ছি আমরা, সুতরাং প্রত্যেকটা কিছুতে আমি ওই ফেটটা আমার ছিল যে কিছুই হবে না, আল্লাহ আমাকে যেভাবে হোক পার করায় দেবে। এবং ঠিকই দেখলাম যে যাওয়ার পরে মাঝে মধ্যে একটু দুঃখ, মানে যাওয়ার পরে আপনার বিশেষ করে সৌদি ইমিগ্রেশন এগুলোতে একটু মনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু দেখলাম যে সাবর, এটা তো মেইন, প্রত্যেকটা জায়গায় একটু ধৈর্য ধরো, লাইনে থাকো, এটাই তো আমাদের মানে কি বলবো, এটা
এত মিলিয়ন্স অফ পিপল একসঙ্গে একই সময়ে থাকা, ওখানে ওদেরও নিশ্চয়ই অনেক ধরনের প্রশাসনিক বলেন বা নিজস্ব কিভাবে ভলেন্টিয়ারিং করবে সেগুলোর ওদেরও অনেক চাপ থাকে।
সেটাই সেটাই, প্রথমে একটু ইয়ে লাগতো, তারপরে চিন্তা করতাম আমরা তো সার্ভেন আল্লাহর, সুতরাং আমরা এখানে অফিসের বসে যদি বলে যে সকাল থেকে রাতে দাঁড়িয়ে থাকো, ওইটার জন্য তো আমার থেকে দাঁড়িয়ে থাকতে হবে। এখন আল্লাহর জন্য যাচ্ছি, যতই বাধা আসুক বা যতই ইয়ে হোক, আল্লাহ তো টেক কেয়ার করছে আমাদের, সুতরাং আমি পজিটিভ ভাবে দেখেছি এবং আল্লাহর মতে সবকিছু আমার পজিটিভ ভাবেই আমাদের ইয়ে হয়েছে।
তারেক ভাই, হজে যে গেলেন, হজের কোন বিশেষ অভিজ্ঞতা, কোন সমস্যা, কোন অভিজ্ঞতা হয়েছে যেটা আপনি আমাদের সবাইকে জানাতে চান, বলতে চান, এবং আপনার অনুভূতি সম্বন্ধে, আপনার অনুভূতিটা কিরকম ছিল, কিরকম আপনি ফিল করলেন, আপনার ফিলিংস সম্বন্ধে আমাদের যদি অল্প কথা কিছু বলেন।
আসলে অভিজ্ঞতা তো আপনার মুজদালিফার একটা কিছু শেয়ার করি আমি অভিজ্ঞতা, সেটা হচ্ছে কি, এটাই আমার লেগেছে আর কি, এরকম যে ওখানে তো অনেক রিচ পিপল, পুয়ার পিপল, সবাই মিডল লেভেল সবাই যাচ্ছে, কিন্তু মুজদালিফা এমন একটা জায়গা যেখানে কোনো আপনার ডিভিশন বা ইয়েটা নাই আর কি, সবাই একসাথে শুয়ে আছে এর মধ্যে, তো খোলা আকাশের মধ্যে,
খোলা আকাশের নিচে মাটির উপর,
মাটির উপর আমরা শুয়ে আছি
একদম।
তো দেখি আমি ঘুমাতে পারছিলাম না, মানে হজের যে আরাফাতের পরেই তো আসা, তখন আমি দেখি যে ইফি কিন্তু দিব্যি পাশে ঘুমায়, হ্যাঁ, তো সে ঘুমাচ্ছে, আমি দেখছি যে লোকজনের কি কে কি করছে, আর ওখানে এত লোক, হ্যাঁ, আমার ওটাই মনে হয়েছে কি আল্লাহ মানে মানে মেইন ডেতে, ডে অফ জাজমেন্টে তো সিমিলার ইয়ে হবে আমাদের, সবাই ওয়েট করবে, আমরা সবাই বসে আছি ওখানে, কোনো ডিভিশন নাই, পায়ের উপর দিয়ে মানে মাথার উপর দিয়ে পায়ে করে লোক মহিলারা চলে যাচ্ছে, কোনো কেয়ারই করছে না কে কোন দিকে শুয়ে আছে বা ইয়ে করে আছে, বুঝছেন তো, ধুলোবালি, তারপরে খালি আকাশে মনে হচ্ছে কি হয়তো আল্লাহ দেখছে, হ্যাঁ, তো এত যে কষ্ট করছি, এত মানে হজ করে আরাফাতটা শেষ করে আসলাম, হ্যাঁ, তো সেটার পরে আপনার মনে ওটা হচ্ছিল আর কি, যে আল্লাহ তুমি কি আমাদের হজটা কবুল করছো, যে আমি ওই সময়ের আকাশে শুয়ে আছি, আকাশের দিকে থাকে, আমি শুধু এটাই আমার মনে হচ্ছিল যে হয়তো আল্লাহ আমাদেরটা কবুল করবে, সবাই এক নাকের সব পাশাপাশি, ওখানে কোনো ডিভিশনটা নেই আর কি, যে আমি চিন্তা করছিলাম যে এটা যদি সারা ওয়ার্ল্ডে হতো, যে ওয়ার্ল্ডে আমরা মানে সবাই তো মানুষ, হ্যাঁ, হিউম্যান বিং, কিন্তু ডিভিশনটা তো আমাদের অনেক, রিচ পিপল, পুয়ার পিপল, কিন্তু ওটাতে আমি দেখিনি আর কি, যে
আসলে
আপনি কি আপনাকে আরো না হাম্বল হতে শিখায়, আপনি আমার দ্য ফার্স্ট লেসন আই লার্ন ফ্রম হাজ হচ্ছে যে আমি মোর হাম্বল হয়েছি, মানে কোন পৃথিবীতে কোন ডিভিশন নাই, অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমার যখন একসাথে হব তখন তো আমি কি নিয়ে গেলাম এখান থেকে আল্লাহর কাছে, সেটা দিয়ে আমি জাজড হব, নট বাই আমার এডুকেশন কি আমি কোন নিতে ছিলাম, ওখানে গিয়ে ওই শিক্ষাটা সবচেয়ে বড়, মানে ওটা মসজিদে বলেন যেখানে যান, আমরা সবার সাথে এক কাতারে সবকিছু করছি, ওই তখন মানে বিং হাম্বল টাই বলতে সবচেয়ে বড় লেসন আমি লার্ন করেছি হজ থেকে।
খুব সুন্দর লাগছে। তারেক ভাই, কোন বিশেষ কোন সমস্যার সম্মুখীন হয়েছিলেন কোন সময় ওখানে?
না, এখানে যেমন যাওয়ার আগে সবাই একটু কনসার্ন থাকে যে টয়লেটের সমস্যা, লম্বা কিউ থাকতে হয়, এটা হয়, যেটা আমি আসলে ওরকম ফিল করিনি আমার ছেলেদের ইয়ে থেকে, তো টাইমিংটা আমি অন্যভাবে স্ট্র্যাটেজিক্যালি ইয়ে করতাম, যে আপনার অ্যাডজাস্ট করতাম, যে ধরেন ফজরের নামাজ তো পড়তে হতো মিনা প্লাস মুজদালিফায়,
হ্যাঁ,
বিশেষ করে হোটেলে তো সমস্যা নাই, আপনি 10 days মদিনায় কোনো সমস্যা নাই, আপনার 10 days আপনার ইয়েতে থাকছিলেন, মক্কা ছিলেন হোটেলে, ওটাতে কোনো সমস্যা নাই, মেইনটা আমি ফোকাস করছি বেসিক হজ, পাঁচ দিনের হজেরটা আর কি, তো ওখানে যেটা সবাই বলে না যে টয়লেটের সমস্যা হয়, এটা হয়, কিন্তু আমার ছেলের মানে আমার থেকে আমি তেমন একটা ইয়ে পাইনি, যে সব নর্মাল, কারণ এইখানেও তো আমরা বিশেষ করে ছোটবেলায় তো আমিও ক্যাম্পেইন করেছি, ক্যাম্পেইনে যারা যাচ্ছে তারা তো সেম একটা নেচার ইয়েতে, এনভায়রনমেন্টে তাদেরকে টয়লেটের ব্যবস্থা করতে হচ্ছে, আপনি ইউজ টু আর কি, তো যার কারণে আমি ওরকম খুব একটা ইয়ে ফিল করিনি, বাট এটা ঠিক যে কিউ থাকে, লম্বা কিউ থাকে টয়লেটে ঢুকার পরে, হয়তো আপনি যেটা এক্সপেক্ট করেননি সেই ধরনের ইয়ে জিনিস দেখবেন, যে টয়লেটের পাইপটা হয়তো মানে শাওয়ারের পাইপটা হয়তো টয়লেটের মধ্যে পড়ে আছে, একটু ইয়ে লাগে, তাই না, তো বাট ইনশাল্লাহ আমি
হ্যাঁ, এটা তো ইনএভিটেবল, বিকজ এক এক প্রজাতির মানে বিশ্বের সমস্ত দেশের সমস্ত ধরনের মতবাদের লোকজন ওখানে হাজির হয়েছেন একসঙ্গে, তো এক একজন এক একভাবে টয়লেট রুলস বা টয়লেট ডিসিপ্লিন এক একজন এক রকম আর কি।
সেটাই, কিন্তু যে ফ্যাসিলিটিসটা বিশেষ করে মুজদালিফা এবং মিনায় ছিল সেটা হচ্ছে কি আপনার প্রচুর আপনার টয়লেটের অ্যারেঞ্জমেন্ট টাইমিংটা অনেকে করে কি মনে করেন যে ভোরে ফজরের নামাজের আগে ঠিক হাফ এন আওয়ার ওয়ান আওয়ার আগে উঠলো উঠে চলে গেল, সেটা আমি করতাম না কি, আমি একটু আর্লি চলে যেতাম কিউটা অ্যাভয়েড করার জন্য। বাট আর আদারওয়াইজ ওখানে যে আপনার যদি কিছু ইয়ে থাকে সেটা আপনি অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ এটা তো হজের একটা পার্ট, আপনি যাচ্ছেন হজ করতে। সুতরাং আমি এটাকে ক্যাম্পেইন যারা করেছে বা এখানে যারা অস্ট্রেলিয়া,
ধন্যবাদ তারেক ভাই। ইফি ভাবির কাছে আসবো, ইফি ভাবির কাছ থেকে জানতে চাইবো, ইফি ভাবি ছোটবেলা থেকে আমরা সবাই, আপনি সহ সবাই আমরা যখন নামাজ পড়ি তখন আমরা পবিত্র কাবা শরীফের দিকে তাক করে মানে ওদিকে দিকে নজর রেখে আমরা নামাজ পড়ি, মানে যেটা এখান থেকে ধরেন ডায়াগোনালি পশ্চিম দিকে পড়ে। তো যখন আপনি সামনাসাপ নিজের সচক্ষে যখন আপনি পবিত্র কাবা শরীফটাকে দেখলেন প্রথমবারের মতো, আপনার তখনকার অনুভূতি সম্বন্ধে আমাদের কিছু বলুন প্লিজ।
ওই অনুভূতিটা না ঠিক এখন এক্সপ্রেস করা যাবে না, কিন্তু আমি এখন মনে আছে যে আমি খালি আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছিল আর মনে হচ্ছিল যে আল্লাহ আমি কি ভালো কাজ করেছিলাম যে তুমি আমাকে তোমার ঘর দেখাবার মতো তফিক আমাকে দিয়েছ। আমি এখন ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ ওই ফার্স্ট টাইম কাবা দেখার ফিলিংসটা হচ্ছে একবার সারিয়াল, মানে ওটা একদম এক্সপ্রেস করা যায়। এটাই মনে হচ্ছে যে আমরা ইভেন কি দোয়া করব, অনেকে বলে যে ফার্স্ট দেখা হলে ও দোয়াটা পড়তে হয়, আমাদের মাথায় ওই দোয়াটাও কাজ করছে। আমার খালি বারবার মনে হচ্ছে আল্লাহ তুমি আমি তোমাকে কি করেছিলাম যে তুমি আমাকে এখানে নিয়ে আসছো, তোমার কাবা ঘর দেখার সৌভাগ্য আমাকে দিয়েছো। এটাই মনে হয় মানে খুব চোখ দিয়ে পানি পড়ছিল আর কি।
স্বাভাবিক, খুবই স্বাভাবিক, যারা বিশেষ করে ভেতর থেকে দেখার চেষ্টা করবেন তাদের মনে এরকমই কোন একটা অভিজ্ঞতা হবে। আপনাকে ধন্যবাদ। এভাবেই যদি আমাদের এখানে যারা মা বোনেরা বা যারা মহিলারা যারা হজে যেতে চান তাদের সম্মান তাদেরকে আপনি যদি কিছু বলেন তাদের উদ্দেশ্যে।
হ্যাঁ, আমি বলবো কি যেমন ধরেন আমি পার্সোনালি বলবো, যেমন আমি আগে ধরেন হিজাব পরতাম না, তো প্রথমে একটা যেটা আমার মনে হতো যে আমার লাইফস্টাইলটা টোটালি চেঞ্জ করে ফেলতে হবে। হ্যাঁ, কিন্তু যখন আমি নিয়ত করলাম যে আমি হজে যাব তখন আমার হচ্ছে ওগুলো হচ্ছে অ্যাডিশনাল যে আমি কিভাবে কি করি, কিন্তু আমি যেমন আমার পাঁচ পাক আমার নামাজ পড়তে হবে, ইটস পার্ট অফ ইট। আমার যে মুসলিম হিসেবে জন্ম হলে আমি তো এনি টাইম মরে যেতে পারি, তাহলে আল্লাহ যদি বলে তো তোমার সামর্থ্য ছিল তুমি হজ করো নাই কেন, অ্যাটলিস্ট যেন আল্লাহকে আমি বলতে পারি যে আমি তো চেষ্টা করেছি। তো আমি বলবো আপনারা ওই পোস্ট হজ লাইফ টাইম কিভাবে লিড করবো ওটা চিন্তা না করে জাস্ট ডু ইট, লাইক মানে এনি আদার ধরেন আপনার একটা অব্লিগেশন আপনাকে করতে হবে, তারপরে দেবেন এভরিথিং উইল ফল ইন টু প্লেসেস, আপনাকে আর কোনো কিছুই করতে হবে না। ওটা মানে অত আমি দেখেছি আমি নিজের ক্ষেত্রে যেটা আমাকে অনেকদিন পর্যন্ত আমাকে ধরে রেখেছিল আমার লাইফস্টাইল হয়তো অনেকখানি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু না, ওটা জাস্ট মানে একটা জিনিসটা আমি যেমন সবসময় করি একটা টাস্ক একটা ধর প্রজেক্টের মতো নেই, প্রজেক্ট ডান ওরকম শেষ, এরপর আপনি লাকিভ লিড করতে আমাদের সবসময় ভেবে করে লিড করতেই হবে।
খুবই স্বাভাবিক, কিন্তু এমনিতে ওখানে যাওয়ার অভিজ্ঞতা বা ওখানে আপনি একজন মহিলা হিসাবে একজন নারী হিসাবে আপনার ওখানকার অ্যাক্টিভিটিস গুলো সম্বন্ধে যদি আমাদের কিছু বলেন।
আবার হ্যাঁ, আমি একটা কথা বলতে হবে যে আমাকে আসলে যাওয়ার আগে মাইনুল ভাবি এবং সিনা ভাবি যথেষ্ট মেন্টাল প্রিপারেশন দিয়েছিলেন যে কিরকম হতে পারে। আর এটা ঠিক, ওরা প্রথমে যেটা শখটা লাগে ওরা কিন্তু ছেলেদেরকে প্রায়োরিটি দেয়, যেমন ধরেন নামাজ পড়ার সময় কোন ছেলের সামনে মেয়েরা থাকতে পারবে না, তো আমরা সবাই তো চাই যে একটু কাবার কাছে গিয়ে পড়তে, কিন্তু মাঝে দেখা যায় মেয়ে পুলিশরা মেয়েদেরকেই আপনার মানে বেশ রুডলি সরাতে সরাতে একেবারে ধরেন তারকের সাথে নাচ করছি, নেক্সট আমি জানো যে আমি একদম চারতলায় গিয়ে এন্ড আপ করেছি। তো নিজেকে তখন খুব ওই মতো যে আমার তো হজরত ইসলাম আমরা তো আমরা জানতাম সবাই একের সাথে পড়তো, তো আমরা মেয়েরা কি এতই ই কি না যে আমাদেরকে একদমই সরিয়ে ফেলতে হবে কাবা থেকে, ওটা বোধহয় খুব শখ লাগে। কিন্তু আদার দেন দ্যাট আটা বলতে হবে যে আমাদের প্রচন্ড ধৈর্য মানে মানে ব্যাগ অফ পেশেন্স আপনার ওখানে যেতে হবে, কারণ যে জিনিসটা আমার খুব ডন্টিং মনে হতো যত কতদিন কাজ মানে এগিয়ে আসতো সেটা হচ্ছে মানুষ, কোটি কোটি মানুষকে যে ভেদ করে আপনাকে যেতে হবে এবং সব জায়গায় আপনি কিউ লম্বা লম্বা কিউ, সেটা আর কি খুব ডন্টিং মনে হয়। ওই যার জন্য একটু মেন্টাল প্রিপারেশনের দরকার আছে।
আমরা মনে করছি যে আমরা ভাবতেছি যে আপনার নিশ্চয় অনেক আপনি খুব প্রিপেয়ার ছিলেন এতে আগে থেকে হোমওয়ার্ক করেছিলেন এবং আপনার কোনো অসুবিধা হয়নি, তার মানে
খুব একটা হোমওয়ার্ক করেছি কি আমি না সবসময় একটু ওই টাইপের কি বলবো একটু লেট ব্যাক টাইপের সবকিছু ছেড়ে দিয়ে আছে যা হবার হবে, তার্কের মতো অত স্টাডি রিসার্চ আমি করি নাই, কিন্তু যেমন মিনাতে ভাবিরা বলে দিয়েছিলেন যে এই গ্লাভসগুলো নিয়ে যাবে, কারণ টয়লেটের সিচুয়েশন এরকম হতে পারে, এবং উনাদের ওই অ্যাডভাইস খুবই কাজে লেগেছে। আর আদার দেন দ্যাট আমাদের কামরুজ্জামান ভাই একটা বই ফলো করতে বলেছিলেন যে ওই বইটা ফলো করবা,
ব্রাদার
ইসমাইলের বইটা। আনফর্চুনেটলি আমি ওটা না ঠিক অনেক আগে পড়া শুরু করতে পারি, ঠিক হজে যাওয়ার তিন চার দিন আগে পড়া শুরু করেছিলাম, প্লেনে যেতে যেতে পড়েছি, ওই বইটা অনেক হেল্প করেছে, অনেক অনেক হেল্প করেছে।
তারেক ভাই, কিভাবে আপনাদের কাছ থেকে জানতে চাইবো, ক্যানবেরা থেকে বা আমাদের আরো মুসলিম ব্রাদার্স সিস্টার্স যারা হজের ভবিষ্যতে যারা যাবেন বা যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থেকে থাকে?
আমি শুধু এটুকুই বলবো যে হজ যেহেতু আমাদের ফরজ, আপনার আমরা সবসময় হলিডে করি তাই না, যে বছরে অন্তত একটা ডোমেস্টিক হলিডে বা ইন্টারন্যাশনাল হলিডে, হ্যাঁ ওভারসিজ হলিডে আমরা করতে যাই। অনেকে চিন্তা করে আচ্ছা একটু বয়স হয়ে গেলে তারপর যাবো হজে, ওটা না করে আমার হচ্ছে যে হজটাকে হলিডে হিসেবে নেন, এবং হলিডে হিসেবে নেন, যান আপনার 30 দিনের একটা ব্রেক নিয়ে গেলেন, সব কিছু ঠিক আর মানে খুবই ভালো লাগবে আর কি। এবং আসার পরে আপনার নিজের লাইফেরও একটা চেঞ্জ আপনি নিজেই বুঝতে পারবেন, যেটা আমার লাইফে আমি পাচ্ছি যে বিশেষ করে আপনার অভিডেন্স মানে ইয়েটা আসে আল্লাহ নামাজের পাঁচ ভাগ নামাজটা করা, এবং আপনার ওই সাবর করা যে প্রত্যেকটা কিছুতে পেশেন্ট, যে এটা তো দেখে আসছি নিজে যে কেয়ামতে এর মতোই হবে, তো এটা একটা অ্যাডভান্স আপনার মাথায় হেডসআপ হয়ে যায় আর কি, যে এটা করা উচিত আর কি। তারপরে আল্লাহ তৌফিক দিলে তারপর আপনি ইউরোপ ইউকে যেখানে ট্যুরে যান,
আপনি জানতে পারলেন যে ইসলাম এবং আরো অনেক এত দেশের লোকের ইসলাম মুসলিমদের সঙ্গে একসাথে থেকে তাদের সম্বন্ধে
জানতে, হ্যাঁ সেটাই, ওটাই আপনি গেলে তখন বুঝতে পারবেন যে সব দেশের লোকরা একই জায়গায় একই ওয়েতে নামাজ পড়ছে, ভালো লাগবে আর কি। যে আমি পুরো হজটাকে ওইভাবেই দেখেছি আর কি, যে হলিডে এট দ্য সেম টাইম আমার ফরেস্ট আমি আদায় করছি, এবং ফিউচারে আমার যে প্র্যাকটিসটা ইসলামের উপরে সেটা আরো একটু ভালো হবে, বেটার হবে।
ধন্যবাদ আপনাকে ভাবি।
হ্যাঁ আমিও এটা বলবো যে সবচেয়ে ভালো হচ্ছে এখন তো আপনার আর কোনো রান্না বান্নার চিন্তা নাই, আর কোনো ঘরের কাজেরও চিন্তা নাই, প্লাস আমার ছোট বাচ্চা ছিল, বাচ্চাকে রেখে গিয়েছিলাম, কিন্তু সামহা আল্লাহর রহমতে ওকে আর কি যেরকম মিস করবো বলে আমি ভয় পাচ্ছিলাম সেরকম কিন্তু হয়নি। আর প্লাস যেহেতু আজকাল বুঝেছেন মানে ফেস টাইম করে ওকে প্রায় প্রতি রাতেই প্রতিদিনই দুইবার থেকে তিন বছর কথা হয়ে যেত, তো দেখা হতো, যার জন্য আল্লাহও বলে একটা সবর থাকে যে যেরকম কষ্ট মনে করছিলাম তার কিছুই লাগে নাই, ওটা একটা ওটা আরেকটা মিরাকল। আর এটা সত্যি যে মানুষকে অনেক ভয় দেখায়, কিন্তু ওখানে প্রত্যেকটা অবস্টেকল যে আল্লাহ মিরাকলে আপনাকে পার করে দিবে, যার জন্য আপনার মনে হবে জিনিসটা খুব সহজ, ওটা কঠিন কিছু না, এবং এটাই আর কি, যেটা সবাই ভয় পাওয়ার কিছু নাই, যেটা গেলে আপনারা তখনই বুঝবেন যে কেন আগে যায়নি। যেমন আমার মনে হচ্ছে আল্লাহ যদি আরো 5 ইয়ার্স আগে কেন করলাম না, খামোকা ভয় পেতাম, তা আল্লাহর রহমতে সবকিছু নিয়ত করেন, সব সুন্দর মতোই হবে।
একইভাবে তারেক ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, এবং ভবিষ্যতে আমরা আবারও আপনাদের সামনে সম্মুখীন হব আর অন্যান্য বিষয় নিয়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য।
রকি ভাই থ্যাংক ইউ সো মাচ।
শ্রোতা বন্ধু, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। আপনাদের মতামত জানাবার ঠিকানা হল bangla@gmail.com। আমাদের অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়, ঠিকানা www.banglaradio.org.au। শ্রোতা বন্ধু, আপনি যদি বাংলা রেডিও ক্যানবেরার ফেসবুক গ্রুপ অথবা ইয়াহু গ্রুপে যোগ দেন, তাহলে আমরাই আপনাকে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানের খবর পাঠাতে পারি। তাছাড়া আপনারা বাংলা রেডিও ক্যানবেরাকে টুইটারেও অনুসরণ করতে পারেন। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি আমি রাকিবুল শেখ। শুভরাত্রি।